ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। বাংলাদেশে এখন রাত 10টা, ভারতের রাত 9:30, আর এখানে ওয়াশিংটনে আমাদের স্টুডিও ঘড়িতে বেলা 12টা। আমাদের অধিবেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শতরূপা বড়ুয়া। আজকের আয়োজনে থাকছে ঢাকা থেকে জহুরুল আলমের প্রতিবেদন,
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত পোশাক শ্রমিকদের অবিলম্বে পুনর্বাসনের আহ্বান জানিয়েছে।
গৌতম গুপ্তের পাঠানো বার্তা কলকাতা থেকে,
উল্টোপাল্টা কথা বলে ভোট প্রচারের বিরুদ্ধে দলীয় সহযোগীদের সতর্ক করলেন নরেন্দ্র মোদী।
আর রয়েছে আমাদের বুধবারের বিশেষ আয়োজন কলিন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয়, বাংলাদেশে গুম, অপহরণ ও জনমনে নিরাপত্তাহীনতা। আর সপ্তাহের মতোই সবার আগে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। ইউক্রেন সেদেশের পূর্বাঞ্চলে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে ইস্টারের সময়ের সন্ধি বাতিল করেছে এবং বলছে যে সন্ত্রাসবিরোধী অভিযান আবার চালু করা হয়েছে। ওদিকে রাশিয়াও পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে। রাশিয়ার শীর্ষ উপপ্রধানমন্ত্রী ভাইটালি ইয়ারেমা আজ বুধবার মন্ত্রিসভার বৈঠকের সময় সংবাদদাতাদের বলেন, তাঁর কথায় উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে এবং এর ফলাফল শিগগিরই দেখা যাবে। ইয়ারেমা বলেন, ইউক্রেন যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই আশ্বাস পেয়েছে যে রুশ আগ্রাসনের মোকাবিলা করতে তাদের একা ছেড়ে দেওয়া হবে না। মঙ্গলবার ইউক্রেনের অন্তর্বর্তী প্রেসিডেন্ট আলেকজান্ডার তুচিনভ নিরাপত্তা বাহিনীকে ইউক্রেনের পূর্বাঞ্চলে তাদের সন্ত্রাসবিরোধী তৎপরতা আবারও শুরু করার আদেশ দেন। মস্কোতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন যে রাশিয়ার বৈধ স্বার্থে আঘাত লাগলে এবং রুশ জনগণের উপর আক্রমণ চললে রাশিয়া পাল্টা ব্যবস্থা নেবে। তিনি বলেন যে রাশিয়ার প্রতিক্রিয়া হবে ঠিক যেমনটি হয়েছিল 2008 সালে দক্ষিণ ওসেটিয়ায়, যার ফলে জর্জিয়ার সঙ্গে সংক্ষিপ্ত লড়াই হয়। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্যারাট্রুপাররা পোল্যান্ডে তাদের সহযোগীদের সঙ্গে আজ বুধবার যৌথ মহড়া শুরু করেছে। পেন্টাগন বলছে যে এটি হচ্ছে ইউরোপে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির বাস্তব প্রকাশ। ইউক্রেনে চলমান উত্তেজনার মুখে যুক্তরাষ্ট্র পোল্যান্ডে এবং তিনটি বাল্টিক রাজ্যে আধা সামরিক বাহিনীর মোট প্রায় 600 সদস্য পাঠাচ্ছে। পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কার্বি একথা অস্বীকার করছেন না যে এটি হচ্ছে তাঁর কথায় ইউক্রেনে রুশ আগ্রাসনেরই ফল।
If there's a message to Moscow, it is the same exact message that we take.
তিনি বলেন যে মস্কোর প্রতি এই বার্তাই দেওয়া হচ্ছে যে ইউরোপ মহাদেশে যুক্তরাষ্ট্র তার দায়িত্ব বেশ গুরুত্বের সঙ্গেই দেখছে। রিয়ার অ্যাডমিরাল কার্বি বলেন যে এই যৌথ মহড়া প্রায় এক মাস ধরে চলবে এবং তারপর অবশিষ্ট বছর কিংবা আরও বেশি সময়ের জন্য আরও নতুন মহড়া শুরু হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এশিয়ার 4টি দেশ সফরের শুরুতেই জাপান গিয়ে পৌঁছেছেন। সেখানে তিনি মিত্রদের আশ্বস্ত করার চেষ্টা করছেন যে ওয়াশিংটন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্ষমতার ভারসাম্য ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ। চীনের আঞ্চলিক দাবি এবং উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ মিস্টার ওবামার এই সফরের সময় বিশেষভাবে আলোকপাত করা হবে। তিনি এবার জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া এবং ফিলিপিন্স সফর করছেন। 8 দিনের এই সফরের শুরুতে তিনি টোকিওতে প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠক করছেন। পূর্ব চীন সাগরে জনশূন্য কয়েকটি দ্বীপ নিয়ে জাপান চীনের সঙ্গে ক্রমবর্ধমান বিবাদে জড়িয়ে পড়েছে। এই সফরের আগেই তিনি জাপানের ইয়োমিরো সংবাদপত্রকে বলেন যে যুক্তরাষ্ট্র এই সব দ্বীপে জাপানের প্রশাসনকে খর্ব করার যে কোনো একপাক্ষিক প্রচেষ্টার বিরোধী। বাংলাদেশে তিস্তার পানি ন্যায্য হিস্যা দাবিতে বিএনপি ঢাকা তিস্তা লং মার্চ আজ শেষ করেছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে এই লং মার্চে নেতৃত্ব দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সমাপ্তি টানেন। সমাবেশে তিনি বলেন, হুঙ্কার ছাড়লে মহাপ্রতাপশালীকেও তা শুনতে হয়। খালেদা জিয়ার এক হুঙ্কারে লং মার্চ শুরু হওয়ার পরপরই ভারত 3600 কিউসেক পানি ছেড়েছে। ফখরুল বলেন, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, এই বন্ধুত্ব মানলে বাংলাদেশকে 10,000 কিউসেক পানি দিতে হবে। বিএনপি মহাসচিব বলেন, আমরা পানির ন্যায্য হিস্যা চাই, যদিও ভারত 14টি বাঁধ নির্মাণ করে তিস্তাকে মেরে ফেলেছে। ওদিকে সংসদীয় স্থায়ী কমিটির এক বৈঠকে বলা হয়েছে, কোনো আন্দোলনের কারণে নয়, কূটনৈতিক তৎপরতায় তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। কমিটি পানি প্রবাহ অব্যাহত রাখতে সরকারকে আরো সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
মতিউর রহমান চৌধুরী আরেকটি প্রতিবেদনে জানাচ্ছেন যে বাংলাদেশ হাইকোর্ট বিরোধী দলীয় বাংলাদেশ হাইকোর্ট বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুটি মামলার অভিযোগ গঠনের আদেশ বাতিল করার আবেদন আদালত খারিজ করে দিয়েছে। এ সম্পর্কে আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
বিচারপতি বোরহানউদ্দিন এবং বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে আদেশ দেয়। এর ফলে মামলাটির বিচার কার্যক্রম চলতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান। অন্যদিকে আদালতের আদেশে হতাশা ব্যক্ত করেছেন খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবু হোসেন। তিনি বলেন, আদালতের আদেশে আমরা হতাশ ও হতবাক, খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করে আপিল দায়ের করব। জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ঢাকা নিম্ন আদালত গত 19 মার্চ খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জ গঠন করে এই আদেশ বাতিল চেয়ে 13 এপ্রিল হাইকোর্টে আবেদন করেন সাবেক এই প্রধানমন্ত্রী। 3 কার্যদিবস ও আবেদনের উপর শুনানি হয়। 2008 সালের 3রা জুলাই জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি দায়ের করা হয়েছিল। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করা হয়েছিল 2011 সালের 8ই আগস্ট।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত পোশাক শ্রমিকদের অবিলম্বে পুনর্বাসনের আহ্বান জানিয়েছে। এ সম্পর্কে ঢাকা থেকে রিপোর্টটি পাঠিয়েছেন জহুরুল আলম।
রানা প্লাজা ধসের 1 বছর পূর্তির প্রাককালে বুধবার HRW এক বিবৃতিতে অভিযোগ করেছে, ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত গার্মেন্ট শ্রমিকদের পুনর্বাসনের জন্য আন্তর্জাতিক শ্রম সংস্থার নেতৃত্বে $4 কোটি একটি তহবিল গঠনের কথা হয়েছিল, কিন্তু এর মধ্যে মাত্র $1.5 কোটি সংগ্রহ করা হয়েছে বলে উল্লেখ করে HRW বলেছে, আন্তর্জাতিক গার্মেন্টস ব্র্যান্ডগুলো অধিকাংশই তাদের প্রতিশ্রুত অর্থ দিতে ব্যর্থ হয়েছে। অভিযোগ করা হয়েছে যে 15টি ক্রেতা প্রতিষ্ঠান রানা প্লাজায় অবস্থিত 5টি তৈরি পোশাক কারখানা থেকে পোশাক আমদানি করত। তারা নিহত ও আহত শ্রমিকদের পরিবারগুলোর পুনর্বাসনে কোনো ভূমিকা রাখেনি। এটা জাতিসংঘের বিধানের বরখেলাপ বলে মন্তব্য করে HRW ক্ষতিগ্রস্ত শ্রমিকদের এবং তাদের পরিবারের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক পোশাক ক্রেতা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
পশ্চিমবঙ্গে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু অভিযোগ করেছেন যে লোকসভা নির্বাচনের সঙ্গে সংযুক্ত কেন্দ্রীয় বাহিনী ক্ষমতাসীন দলের কাছ থেকে সুযোগ নিচ্ছে। এ সম্পর্কে কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের টেলিফোন বার্তা।
নির্বাচনের কাজে নিযুক্ত কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা শাসক দলের টাকায় মোচ্ছক করছে বলে অভিযোগ করল বামফ্রন্ট। রাজ্যে প্রথম দফার ভোটের আগের দিন কোচবিহারে কেন্দ্রীয় বাহিনী স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে একত্রে এই মোচ্ছক করেছে বলে অভিযোগ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। কেন্দ্রীয় বাহিনীর এই আচরণ অবাধ ও শান্তিপূর্ণ ভোটের পরিপন্থী বলেও অভিযোগ করেছেন তিনি। বিষয়টি নির্বাচন কমিশনের গোচরে আনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি সারদা কেলেঙ্কারি ও রাজ্যে আইন শৃঙ্খলা ইস্যুতে এখন সরব বামেরা। সারদা তদন্তে রাজ্যের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। সেই সঙ্গে তিনি কলকাতার ধর্মতলার লেনিনের মূর্তিতে মালা দিয়ে বিরোধী দলনেতা অভিযোগ করেছেন, 3 বছর ধরে সারদা নিয়ে কেন্দ্রের কাছে অভিযোগ জানানো হয়েছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রীকে একাধিকবার চিঠিও দেওয়া হয়েছে, কেন্দ্র কিছুই করেনি, বর্তমানে আদালতের নির্দেশে তদন্ত শুরু হয়েছে বলেও তিনি জানিয়েছেন। পরমাশিস ঘোষ, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ভারতের নির্বাচনী প্রচারে নেমে কোনো কোনো বিজেপি নেতা বা সহযোগী দলের নেতারা যেভাবে মুসলিম বিরোধী বা আপত্তিকর মন্তব্য করছেন তাতে রীতিমতো অস্বস্তিতে পড়েছেন নরেন্দ্র মোদী। এ সম্পর্কে আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের প্রতিবেদন।
এবার মোদী নিজেই মুখ খুলে বললেন, এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন ও ক্ষুদ্র মানসিকতার মন্তব্য তিনি সমর্থন করেন না, সবাই যেন নিজেদের সংযত রাখেন। কি ছিল এই ধরনের আপত্তিকর সব মন্তব্য? 1 নম্বর, বিহারের বিজেপি নেতা গিরিরাজ সিং বললেন, যারা মোদীকে ভোট দেবেন না তারা নির্বাচনের পর যেন পাকিস্তানে চলে যান। 2, বিশ্ব হিন্দু পরিষদ নেতা প্রবীণ তোগাড়িয়ার বিরুদ্ধে অভিযোগ, তিনি বলেছেন হিন্দু এলাকায় মুসলিমরা থাকতে পারবেন না। 3 নম্বর, সহযোগী দল শিবসেনার নেতা রামদাস কদম বললেন, মুসলিমরা পুলিশকে মারধর করে পুলিশের গাড়ি পুড়িয়ে দিয়েছে, মোদীকে এর প্রতিকার করতে হবে। কিন্তু এই ধরনের মন্তব্য মুসলিমদের মোদীর বিরুদ্ধে আরো বিরূপ করে তুলছে এবং বিরোধীদের হাতে বিজেপি বিরোধী অস্ত্র তুলে দিচ্ছে দেখেই নরেন্দ্র মোদীর এই সাবধান বাণী। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক একটি শীর্ষ পাকিস্তানি টেলিভিশন স্টেশন বন্ধ করার আহ্বান জানিয়েছে। তারা বলছে যে ওই টিভি স্টেশন বিভ্রান্তিকর রিপোর্ট প্রচার করেছে। দ্য কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট বলছে যে প্রতিরক্ষা মন্ত্রক পাকিস্তানের ইলেকট্রনিক মিডিয়ার নিয়ন্ত্রকের কাছে জিও টেলিভিশনের বিরুদ্ধে অভিযোগ করেছে যে তারা জিওর উপস্থাপক হামিদ মিরকে হত্যার প্রচেষ্টা নিয়ে ভুল খবর দিয়েছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25, 31 ও 41 মিটার ব্যান্ডে, যথাক্রমে 1575, 7405 ও 11850 কিলো হার্টজে এবং মিডিয়াম ওয়েভ 190 মিটারে।
Hello.
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের আয়োজন কলিন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় বাংলাদেশি গুম অপহরণ ও জনমনে নিরাপত্তাহীনতা। সঞ্চালন করছেন সরকার কবিরউদ্দিন।
ধন্যবাদ শতরূপা। যেমনটি কিনা শুনলেন এই মাত্র শতরূপার কাছে যে বাংলাদেশে গুম অপহরণ ও জনমনের নিরাপত্তাহীনতা, এটাই আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়। আজকের অনুষ্ঠানে অতিথি উত্তরদাতাদের প্যানেলে রয়েছেন ঢাকা থেকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবির চেয়ার, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক, বিশিষ্ট মানবাধিকার কর্মী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল এবং বিশিষ্ট আইনজীবী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন ডক্টর শাহদিন মালিক। শ্রোতাদের মন্তব্যের ভিত্তিতে বিশেষজ্ঞদের আলোচনা পর্যালোচনা সমৃদ্ধ আমাদের আজকের এই হ্যালো ওয়াশিংটন শুরু করছি। অতিথি উত্তরদাতারা আমাদের শ্রোতাদের প্রশ্ন মন্তব্যের জবাব দেবেন আজকের অনুষ্ঠানে। আর হ্যাঁ, এই অনুষ্ঠানে শ্রোতাদের বা উত্তরদাতাদের মন্তব্য বক্তব্য সবই তাঁদের নিজস্ব মতামত, ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর তার দায়দায়িত্ব বর্তাবে না। ধন্যবাদ। এখন তাহলে শুরু করছি, সরাসরি চলে যাচ্ছি আন্তর্জাতিক টেলিকনফারেন্স লাইনে। একই প্রশ্ন বা মন্তব্য নিয়ে প্রত্যেক অতিথি উত্তরদাতার কাছে যাওয়া সম্ভব নাও হতে পারে। প্রশ্নকর্তারা প্রশ্ন বা মন্তব্য সংক্ষিপ্ত করবেন দয়া করে, উত্তরদাতারাও বক্তব্য দীর্ঘ না করলে বাধিত হবে। আর ভালো কথা, এই অনুষ্ঠানের লক্ষ্য জ্ঞান অনুশীলন, খবরাখবর জানা, তথ্য সংগ্রহ, বিশেষ কোনো দেশ কাল পাত্র সমাজ বা ঘটনার প্রতি অঙ্গুলি নির্দেশ নয়, বুদ্ধিদীপ্ত আলোচনায় কাম্য আমাদের। এখন তাহলে শুরু করছি। প্রথমেই কল করছেন ঢাকা থেকে শাহানা নাসির। হ্যালো,
সালাম আলাইকুম। শাহানা নাসির বলছি ঢাকা থেকে।
জি,
আজ বাংলাদেশের মানুষের জানমালের নিরাপত্তা আছে কি নেই সেটা একটা বড় প্রশ্ন। তবে এই কথা ঠিক যে নিজের বিবেককে জলাঞ্জলি দিয়ে নিজের গণ্ডিতে সীমিত আছে সে যথেষ্ট নিরাপদ। আর যে মনে করছে একজন সচেতন নাগরিক হিসেবে তার কিছু দায়িত্ব আছে সমাজের বা দেশের প্রতি, এবং সেই দায়িত্ব পালন যদি কিছু ব্যক্তি বা দলের স্বার্থহানি ঘটায় তাহলে তো কথাই নেই, তার ও তার পরিবারের জীবন অবশ্যই মহাবিপদের সম্মুখীন হতে পারে। এর প্রধান কারণ হলো দেশে আইনের শাসন নেই, সরকারের যেন কোনো দায় দায়িত্ব নেই, তারা নিজের অস্তিত্ব নিয়েই কেবল ব্যস্ত আছে। এই পরিস্থিতি আর কতদিন বিরাজ করবে তা কি কেউ বলতে পারে? ধন্যবাদ।
শাহানা নাসিরের এই মন্তব্যের ওপর, মন্তব্যের জন্য এবং সেই সঙ্গে আজকের অনুষ্ঠানের পটভূমি বক্তব্যের জন্য প্রথমেই যাচ্ছি অ্যাডভোকেট সুলতানা কামালের কাছে।
ধন্যবাদ সবাইকে। প্রথমে 1421 সালের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নেই এই সুযোগে। আমার মনে হয় শাহানা নাসির যেভাবে তার কথাগুলি বলেছেন সেইখানে অনেক প্রশ্নের উত্তর তিনি নিজেই দিয়ে দিয়েছেন। তবে পটভূমির কথা যখন বলছেন সেটা হলো যে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে এখন যে এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে কোনো কেউ গুম হয়ে যাওয়াটা যেন একদম নিত্যকার ঘটনা হয়ে গেছে। তারপর আমরা রাস্তায় ঘাটে যেরকম বিশৃঙ্খলা দেখতে পাই, কারোরই কোনো রকম দায় দায়িত্ব বোধ নিয়ে চলাফেরা করছেন এরকম একটা পরিচয় আমরা কোথাও পাই না। কোনো একটা ঘটনা ঘটে গেলে, কারোর অধিকার লঙ্ঘিত হলে কিংবা কোনো একটা অপরাধ যদি সংঘটিত হয় সেটার বিচার পাওয়ার আশাটাও কিন্তু মানুষ অনেক হারিয়ে ফেলেছে। বিচার পাওয়া না পাওয়া অনেক সময় বাস্তবিক একটা অবস্থার উপরে নির্ভর করতে পারে, কিন্তু যখন মানুষ মনে করা শুরু করে যে বিচারই আমি পাবো না, কাজেই বিচার চাওয়ারই কোনো প্রয়োজন নেই, তখন কিন্তু বুঝতে হয় যে সেই দেশে সুশাসনের যে ব্যাপারটা রয়েছে, মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকার যে বিষয়টা রয়েছে, কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি সহজ ভাষায় যদি বলি সেটার উপরে মানুষ আস্থা হারিয়ে ফেলছে। শাহানা নাসরিনের প্রশ্ন ছিল যে এটা থেকে উত্তরণ পাওয়ার কি উপায়, এবং তার আগে আরেকটা কথা তিনি বলেছেন যে কেউ যদি নিজের স্বার্থ নিয়ে চুপচাপ থাকে সে হয়তো নিরাপদ থাকতে পারে। সেখানে আমার বক্তব্য হচ্ছে যে হ্যাঁ, যারা কথা বলেন, যারা সামনে এগিয়ে আসেন, তাদের জীবনে হয়তো ঝুঁকিটা বেশি হতে পারে, কিন্তু এই কথা অবশ্যই আমাদের প্রত্যেকের স্মরণ রাখতে হবে যে আমরা যদি চুপ করে বসে থাকি, নিজের স্বার্থ নিয়ে ঘরের মধ্যে বন্ধ রাখি নিজেকে, তাহলেই যে সবকিছু রক্ষা হবে, আমাদের কোন রকম ঝুঁকির মধ্যে পড়তে হবে না, সেটা মোটেও সত্য নয়। বরং সেই উপলব্ধিটা যখন আসবে প্রত্যেকটা মানুষের, যে আমরা চুপ করে বসে থাকলেই আমাদের পিঠ রক্ষা হবে না, বরং আমাদের প্রত্যেকের সোচ্চার হয়ে এটা প্রতিবাদ করতে হবে, সেখানেই শাহানা নাসরিনের প্রশ্নের উত্তরটা পাওয়া যাবে যে এর থেকে উত্তরিত হওয়ার উপায়টা হচ্ছে সবাই মিলে এর প্রতিবাদ করা, ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করা। যত বেশি শক্তি অর্জন করতে পারবো আমরা প্রতিরোধ এবং প্রতিবাদের ক্ষেত্রে, তখনই আমরা তত বেশি আশা করতে পারি যে এই অবস্থার পরিবর্তন ঘটবে। তারা কখনোই, যারা দায়িত্বে থাকেন, যারা সংশ্লিষ্ট কর্মকর্তারা আছেন, তারা জবাবদিহিতার সম্মুখীন হতে চান না। তাদেরকে জবাবদিহিতায় বার করে নিয়ে আসাটা সব নাগরিকের, আমি মনে করি, একটা নৈতিক দায়িত্ব।
প্রফেসর শাদিন মালিক, শাহানা নাসেরের মন্তব্যের উপর মন্তব্য এন্ড ইওর টেক অন দি ইস্যু।
আমি সুলতানা কামাল যেটা আপা বললেন, বিশেষত শেষের কথাগুলি, ওটার সাথে আমি সম্পূর্ণ একমত। যে প্রশ্নকর্তা যেটা বলেছেন, হ্যাঁ, মানে ঘরে বসে থাকলে যে মানে অপরাধ থেকে, বা আমি যদি ওইভাবে বলি যে ঝামেলা থেকে রেহাই পাওয়া যাবে, এটা বোধ হয় ধারণাটা ঠিক না। আর অন্যদিকে আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি যে অন্যায়ের প্রতিবাদ করাটাই হলো সবচেয়ে বড় ধর্ম। সবাইকে সব অন্যায়ের প্রতিবাদ করতে হবে সেটা আমি বলছি না, এবং বিকট ভাবে, বিরাট ভাবে, বা ঝাঁপিয়ে পড়ে আন্দোলনে নেমে রাস্তায় স্লোগান দিয়ে যে প্রতিবাদ করতে হবে সেটাও না। কিন্তু প্রতিবাদ না করলে অন্যায়টা কখনো কমবে না। এখন যে যার অবস্থান থেকে, ছোট করে হোক বড় করে হোক, অবস্থা ভেঙে, বা অনেকেই হ্যাঁ স্বাভাবিকভাবে অনেকেই জীবনে পেশা নিয়ে, চা কাজ নিয়ে, ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন, ওই ধরনের সম্ভব হয় না, কিন্তু তা সত্ত্বেও সবাইকে কিছু না কিছু অন্যায়ের কিছু না কিছু প্রতিবাদ করতেই হবে। আর এই অন্যায়ের প্রতিবাদ না করে এর থেকে কিন্তু রেহাই পাওয়া যাবে না। আমরা হয়তো কেউ কেউ আছি যে সবসময় প্রতিবাদটা একটু বেশি করছি, যেখানে দরকার নেই সেখানেও করছি, অনেকে বলতে পারেন, অথবা মানে যেখানে হয়তো অন্যায় নাই সেটাকেও আমাদের কথাবার্তায় মনে হতে পারে যে প্রতিবাদ হচ্ছে, ওইটা আছে, কিন্তু প্রতিবাদ করাটাই হলো এই অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকার একটা প্রধান উপায়, অন্যতম প্রধান উপায়। আর বিশেষত আমাদের মতো রাষ্ট্রে, যেখানে রাষ্ট্রযন্ত্রের একটা পক্ষপাতিত্ব আছে, রাষ্ট্রযন্ত্রের দুর্বলতা আছে, রাষ্ট্রযন্ত্রের আইনের প্রতি শাসনের অভাব আছে, সেখানে এই প্রতিবাদটা আরো বেশি দরকার। আর উনি প্রথম দিকে যে কথাটা বলছিলেন, হ্যাঁ, এটা তো আমি ওই অর্থে বলবো না যে এখন হয়তো বিগত কয়েক বছরের তুলনায় আমাদের দেশে অপরাধটা হঠাৎ অনেক বেশি বেড়ে গেছে, ওই রকম কিন্তু কোনো সংখ্যার দিক দিয়ে খুব বেশি হেরফের হয় নাই। মানে এই অর্থে বলছি যে ধরেন ঢাকা শহরে গত 10 বছর ধরে ধরলে মোটামুটি হবে বছরে 500 থেকে 700 মানুষ খুন হয়, এবং দেশে, সারা দেশে খুনের মামলা গত 10 বছরে 3,500 থেকে 4,000 এর মধ্যেই সীমাবদ্ধ আছে। মানে তো ওই অর্থে, সংখ্যার অর্থে কিছু হেরফের আছে, কিন্তু সংখ্যার অর্থে আমাদের ভীষণভাবে আতঙ্কিত হওয়ার মতো কোনো অপরাধ প্রবণতাটা খুব বেশি বেড়ে গিয়েছে বলে বলা যাবে না। কিন্তু সমস্যাটা হলো অপরাধ না বাড়লেও নিঃসন্দেহে আমাদের নিরাপত্তাহীনতাটা অনেক বেড়েছে। মানে আগে অপরাধ করত শুধুমাত্র অপরাধীরা, রাষ্ট্রযন্ত্র বা রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী বা রাষ্ট্রের যারা ধরেন খুব কাছে আছে, তারা যে অপরাধ করতো না তা না, কিন্তু তারা এই ধরনের হয়তো তারা বেশি দুর্নীতি করতো, অন্য অপরাধ বেশি করতো। কিন্তু এখন সরকারের রাষ্ট্রযন্ত্র, আইন শৃঙ্খলা বাহিনী, তারা সরাসরি মানে বিচারবহিত হত্যাকাণ্ড, যেটা হত্যাকাণ্ডই, একটা হত্যাকাণ্ডের সামনে আমরা একটা বিশেষণ বসাই, হত্যাকাণ্ড, গুম, অপহরণ, এইসব ব্যাপারে জনমনে ধারণা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী, অন্তত আইন শৃঙ্খলা বাহিনীর একটা অংশ এতে বিরাটভাবে জড়িয়ে গেছে, ও তা থেকে আমাদের নিরাপত্তাহীনতাটা অনেক বেশি বেড়েছে। মানে যার কাছে প্রোটেকশনের জন্য যাব, সেই যদি মানে নিজেই যদি আমাদের প্রোটেকশন দেওয়া তো দূরের কথা, আমাদের মেরে ফেলে অপহরণ করে ফেলে, তাহলে তো আমাদের ওই নিরাপত্তাহীনতাটা অনেক বেশি বেড়ে যায় এবং সেটাই হয়েছে।
জি প্রফেসর স্বাধীন মালিক, যেমন ঠিক না বলছিলেন যে সংখ্যাটা বড় কথা না বোধ হয়, এবং আমাদের মনে হচ্ছে যে শাহানা নাসিরের বক্তব্যে যেটা ফুটে উঠেছে সেটা হচ্ছে যে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে যে একটা নিরাপত্তাহীনতা, যে একটা হতাশা, যে একটা ফ্রাস্ট্রেশন, সেটাই ফুটে উঠেছে বলে আপনি মনে করেন কিনা অ্যাডভোকেট কামাল?
আমি প্রথমেই সেই কথাটাই বলেছি যে শাহানা নাসরিন তার বক্তব্য যেভাবে উপস্থাপন করেছেন, আমার মনে হয় যে জনসাধারণের মনের মধ্যে এখন যেই কথাগুলি ঘুরপাক খাচ্ছে সেটারই একটা প্রতিফলন সেখানটা আমি দেখতে পেয়েছি। স্বাধীনের সঙ্গে আমি সম্পূর্ণভাবে একমত যে আমরা প্রশিক্ষণগতভাবে স্ট্যাটিস্টিক্যালি আমরা হয়তো বলতে পারবো না যে সংখ্যা বেড়েছে কি কমেছে, কারণ আমাদের বেস লাইন সেরকম ভাবে থাকে না, কিংবা আসলেও হয়তো বিশ্লেষণ করলে দেখা যাবে যে সংখ্যা সেরকম ভাবে কোনো বাড়েনি। কিন্তু যে কথাটা আমি বলার চেষ্টা করেছিলাম যে সাধারণ মানুষের মনের মধ্যে এখন একটা যেন হতাশা জেগে থাকে সবসময় যে কি হবে বলে, কি হবে প্রতিবাদ করে, কি হবে বিচার চেয়ে, এই মনোভাবটা যখন একটা সার্বিক মনোভাবে পরিণত হয় তখন কিন্তু বিপদের একটা আশঙ্কা থাকে। এই অর্থে যে তখন কোনো ধরনের অপরাধ হলে কিংবা কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘন হলে, কোনো ধরনের যদি এমন ঘটনা ঘটে যেখানে প্রতিবাদ করা উচিত, তখন মানুষ আর উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করে না, প্রতিকার চায় না। আর যখন মানুষ প্রতিবাদ বন্ধ করে দেয়, প্রতিকার চাওয়া বন্ধ করে দেয়, তখন যাদের দায়িত্ব প্রতিকার দেওয়া, প্রতিবাদ প্রতিরোধ করা, তারাও কিন্তু তাদের যেই জবাবদিহিতাটা আছে, যেই একটা বড় দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব থেকে কিন্তু অনেক দূরে সরে যায়। যে কথাটা স্বাধীন আরো স্পষ্ট করে বলেছেন যে তারপর দেখা যায় যে তারাই সেই ধরনের অপরাধ করে যাচ্ছেন কোনো কোনো গোষ্ঠীর স্বার্থে, কোনো একটা বিশেষ দলের স্বার্থে, কোনো একটা বিশেষ সুবিধা পাওয়ার বিনিময়ে। তখন সার্বিকভাবে সমাজে একটা বিশৃঙ্খলা দেখা দেয়। আর এটা আরেকটা কঠিন ফলাফল আমরা দেখতে পাই, সেটা হলো তখন সাধারণ মানুষ তো একটা না একটা সময় রাগ করবে, একটা না একটা সময় ক্রোধান্বিত হবেই, তার উপরে যখন নানা ধরনের হামলা হবে তখন আইনটা সে নিজের হাতে তুলে নেয়। আমরা একই সঙ্গে দেখতে পাই যে যখন নানা ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলে রাষ্ট্রীয় বাহিনী দ্বারা, পুলিশ বাহিনী দ্বারা, র‍্যাবের দ্বারা বলতে পারি আমরা, কিংবা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যারা করে, সেটার বিপরীতে আমরা দেখতে পাই যে জনসাধারণ কিন্তু মানুষ পিটিয়ে মেরে ফেলছে, যাকে মনে হচ্ছে অপরাধী, যাকে মনে হচ্ছে যে তার উপরে হামলা করছে, যাকে মনে হচ্ছে তার শত্রু, তাকে পিটিয়ে মেরে ফেলছে কিংবা নানাভাবে অত্যাচার করছে। এই বিষয়টা যখন বাড়তে থাকে তখন পুরো সমাজেই তো একটা অপরাধ প্রবণতা, হয়তো সেটাকে বলা যায় না কিন্তু নিষ্ঠুরতা আমি বলবো এখানটায়, যে একটা নিষ্ঠুরতা গ্রহণযোগ্যতা পেয়ে যায়। তখন পরিবারের মধ্যে নারীরা অত্যাচারিত হতে থাকে, শিশুদের কোনো স্বার্থ দেখা হয় না, দরিদ্র মানুষের প্রতি কেউ তাকায় না, যে কোনো ভাবে যে কোনো গোষ্ঠী যে কোনো দুর্বলতার মধ্যে আছে। তখন দেখা যায় যে হিন্দুদের উপর অত্যাচারগুলি হচ্ছে, বৌদ্ধদের উপর অত্যাচার হচ্ছে, আহমদিয়াদের উপরে হুমকি দেওয়া হচ্ছে। এগুলি কেন এত প্রকাশ্যে এত জোরালো ভাবে মানুষ যারা এগুলি করছে করতে পারে? একটা সভ্য সমাজে কি এটা সম্ভব? কিন্তু করে তো তারা পার পেয়ে যাচ্ছে। এই পার পেয়ে যাওয়ার ব্যাপারটা যখন প্রতিষ্ঠিত হয়ে যায় তখন কিন্তু সবাই যার যার নিজের স্বার্থ সিদ্ধির জন্যে, যার শক্তি আছে, যার জোর আছে, সে মনে করে জোর যার মুল্লুকটা, সে তখন সেই কাজটা করতে থাকে। এটা তো গণতন্ত্রের পরিপন্থী, এটা মানবাধিকারের পরিপন্থী, এটা আমরা দুর্নীতিমুক্ত যে সমাজের স্বপ্ন দেখি সেটার পরিপন্থী। অর্থাৎ মনুষ্য বাসের উপযোগী একটা সমাজ আমরা যে চিত্রটা দেখি সেই চিত্রের সম্পূর্ণ বিপরীতে চলে যায়।
অত্যন্ত সুচারু রূপে সুষমভাবে সুন্দরভাবে অ্যাডভোকেট সুলতানা কামাল যেরকমভাবে বললেন যে সার্বিকভাবে এটার একটা প্রতিফলন, সামাজিক পরিস্থিতির একটা প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অঙ্গনে, তো এটাকে কি শুধু বিশেষ একটি বিষয় যে গুম অপহরণ নয়, অন্যান্য ইস্যুও এর সঙ্গে মিলে একটা পুঞ্জীভূত ক্ষোভ, হতাশা, প্রফেসর মালিক আপনি কি বিষয়টি কি সেভাবে দেখেন?
হ্যাঁ, সেটা আমিও একইভাবে দেখছি। যে ধরেন এখন যেটা অহরহ হচ্ছে ঢাকায় বা আশেপাশে, তথা একটা দুর্ঘটনায় কেউ নিহত হলো, এখন এটা নিছক দুর্ঘটনা হতে পারে অথবা এখানে নিঃসন্দেহে চালকের বা গাড়ির ত্রুটি থাকতে পারে, তো ওইটা বাদ বিচার না করে আশেপাশে সবাই ধরেন তখন মানে কোনো বাদ বিচার না করে গাড়ি ভাঙচুরের একটা তাণ্ডব শুরু হয়ে যায়। তো এইটাই যেটা হচ্ছে তখন, মানে এটা হলো যে পুঞ্জীভূত যেটা বিচার না পাওয়া বা আইনের পাশে গিয়ে কি হবে, বা যে দোষ করেছে গাড়ি চালক গিয়ে দোষ করেছে, সে হয়তো মানে ধারণা করা হচ্ছে যে সে হয়তো দুর্নীতির মাধ্যমে বা কোনো মাধ্যমে ছাড়া পেয়ে যাবে। তো ওই জন্য দুটা জিনিস হচ্ছে, লোকে আইন হাতে তুলে নিচ্ছে, এবং ফলে যেটা হচ্ছে যে সুলতানা কামাল যেটা বললেন যে নিষ্ঠুরতা বাড়ছে, বর্বরতা বাড়ছে, মানে তারা যখন গাড়ি ভাঙচুর করছে, ওই গাড়ির নিরীহ প্যাসেঞ্জার হয়তো আগের একটা বাস বা অন্য যে কোনো গাড়ি একটা লোককে আঘাত দিয়েছে বা মেরেও ফেলতে পারে, কিন্তু নিছক দুর্ঘটনা তার দশ গাড়ি পিছনে যেই গাড়ি আছে এবং সেই গাড়িতে যে চালক বসে আছে, তার স্ত্রী বসে আছে, পিছনে তাদের দুই বাচ্চা বসে আছে 5-7 বছরের, কিন্তু ওইখানেই তখন ওই যে গাড়ির কাঁচ ভাঙা হচ্ছে। আমি জানি নি যে ওইরকম যে দু একটা ঘটনা একদম বাচ্চারা চোখ কানা হয়ে গেছে। তো এইগুলি হচ্ছে ওইটার এই বর্বরতার প্রতিফলন, এবং এটা একটার পর একটা হতে, মানে আমরা কিন্তু ক্রমশ জিনিসটা বাড়ছে, বা ধরেন শ্রমিকরাও যখন তাদের তাদের যা তারা যেটা মনে করছে ন্যায্য দাবি তারা পাচ্ছে না, এবং তারাও প্রতিবাদের ভাষা হিসাবে ওই মানে ফ্যাক্টরিতে হামলা করা, ফ্যাক্টরিতে ভাঙচুর করা, সব দিকে এটা হচ্ছে। এবং এর মূলে ওই যে নিরাপত্তাহীনতা থেকে গত কয়েক বছরে যেটা হচ্ছে যে কিছু লোক বিচারের ঊর্ধ্বে এবং যা ইচ্ছা তাই করে, মানে হত্যা করে, গুম করে, অপহরণ করে, এবং এই ধরনের জঘন্যতম অপরাধগুলি করে যে বিচারের ঊর্ধ্বে থাকা, তাদের এই পর 10 বছর ধরে, ধরো আমাদের প্রায় 10 বছর ধরে তখন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে, আমার জানা মতে এটার জন্য একজনেরও বিচার হয় নাই। বা এটা আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলছি না, এটাকে অন্য ব্যাপারও আছে। আমাকে আজকেই বোধ হয় এক পত্রিকায় রিপোর্ট এসছে যে গত কত প্রায় বছর বিষয় হয়তো সংখ্যাতে দু একটা ভুল হতে পারে, আমি ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, বাট সামথিং গত 20 বছরে প্রায় 600 ব্যক্তি অপহৃত হওয়ার পরে খুন হয়েছে, অর্থাৎ অপহরণ এবং খুনের ঘটনা ঘটছে 125টার মতো, এবং 20 বছরে ওই একটা মামলারও বিচার হয়নি, বিচার হয়ে মানে দোষী ব্যক্তির শাস্তি হয় নাই। আমরা সেটা সবাই জানি যে বিশ্ববিদ্যালয়গুলিতে, মানে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে গত 40 বছরে মানে কম বেশি প্রায় 70 জন ছাত্র খুন হয়েছে, নিহত হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন কারণে বিভিন্ন সরকারের আমলে, তার মধ্যে বোধ হয় গোটা 2 ছাড়া 40 বছরে আর কোনো হত্যা মামলার বিচার হয়নি। তো এখানে দুইটা দিকই আছে, আমি যেটা বলতে চাচ্ছি, একটা হলো ইদানিংকালের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে এই ধর মানে খুব ভয়াবহ অপরাধ হওয়া, আর সার্বিকভাবে বছরের পর বছর ধরে বিচারের জন্য মানে বড় বড় অপরাধের জন্য কোনো বিচার না হওয়া, এই দুইটা মিলে আমরা কিন্তু একটা কঠিন অবস্থার দিকে এগিয়ে যাচ্ছি। মানে এটা বিচারহীনতা, আইন জবাবদিহি মানে জবাবদিহিতার অভাব, আইনের ঊর্ধ্বে উঠে যাওয়া, এই ক্ষেত্রগুলি কিন্তু ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে, এবং এটা সবার জন্যই খুবই উৎকণ্ঠার ব্যাপার।
জি, আমাদের পরবর্তী কলার দোহা থেকে, কাতার থেকে কল করছেন নূর মোহাম্মদ। হ্যালো।
হ্যালো, আসসালামু আলাইকুম। নূর মোহাম্মদ দোহা কাতার থেকে বলছি।
জি, আসসালামু
আলাইকুম। আজকের সম্মানিত বিজ্ঞ প্যানেল, আমার প্রশ্ন মন্তব্য হলো, দেশে প্রায় সময় বিভিন্ন শ্রেণী পেশার বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীর সংখ্যায় বেশি, এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চৌধুরী আলম, ইলিয়াস আলী, শুকরঞ্জন বালী, আবুবকর সিদ্দিক। কথিত আছে যে শুকরঞ্জন বালীকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের গেইটে সিসি ক্যামেরার অভ্যন্তর থেকে গোয়েন্দা সংস্থার লোকজন অপহরণ করেছিল, যাকে ভারতের কারাগারে পাওয়া গেছে। আসলে এগুলো কি বিচ্ছিন্ন ঘটনা, নাকি সুপরিকল্পিত, নাকি রাজনৈতিক ও সামাজিক এবং সুশাসনের অবক্ষয়? সবগুলো প্রশ্নের উত্তর পাবো কি? ধন্যবাদ সবাইকে।
আমাদের প্রথম কলার শাহানা নাসের, এবং তারপরে এখন নূর মোহাম্মদের বক্তব্য, এবং এ পর্যন্ত আমরা আমাদের দুই অতিথি উত্তরদাতার কাছ থেকে যা শুনলাম তার আলোকে আমরা এখন অ্যাডভোকেট সুলতানা কামালের কাছ থেকে জানতে চাইব যে এটাকে কি আপনি নিছকই সামাজিক অবক্ষয় হিসেবে দেখেন, না বিশেষ একটা সময়কালের ফ্রেমের মধ্যে একটা বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করেন?
আচ্ছা, ঘটনাটা তো হলো একটা যেটাকে বলে যে লক্ষণ, আর সামাজিক অবক্ষয় হচ্ছে একটা ফলাফল কোনো কিছুর। হ্যাঁ, কোনো বিশেষ কোনো প্রক্রিয়ার কারণে, সেটা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, নানা ধরনের যে প্রভাব থাকে একটা মানুষের সমাজ জীবনে, ব্যক্তিগত জীবনে কিংবা রাজনৈতিক জীবনে, সেটার ফলাফলটা হচ্ছে এই ধরনের অবক্ষয় হতে পারে। আর লক্ষণটা হচ্ছে ঘটনাগুলি। এটা তো এটা হলে ওঠে না, এরকম হবে না। কাজেই আমাদের এটা ধরে নিতে হবে যে এই ধরনের ঘটনাগুলি ঘটছে এই কারণে যে এই ধরনের ঘটনাগুলি ঘটতে দেয়া হয়েছে অনেকদিন ধরে, যেটা স্বাধীন মালিকও বলছিলেন যে বিচারহীনতা, তারপর একটা